الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলহিম রিদওয়ান গণের মাতাগণ, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আমরা বিগত পর্বে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মা এবং ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। রহমতে দো আলম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, একবার ভাবুন তো দেখি। আমি আপনি চাই যে আমার আপনার কাজগুলো সমাজপতি কিংবা প্রশাসন কিংবা রাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছে বা ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের কাছে পৌঁছাক, আর তারা আমাকে বাহবা দিক। আর এটা আমরা কামনাও করি, আমরা এটা অনেক ভালো চোখে দেখি, এটার অনেক আকাঙ্ক্ষা আমরা করি, আমাদেরকে নিয়ে কেউ আলোচনা করুক। তো একবার ভেবে তো দেখুন যে দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার আপনার আলোচনা হবে, আমার আপনার দুরুদ শরীফ পৌঁছাবে, এর চাইতে আর কি এমন উত্তম কাজ হতে পারে যেই কাজ আল্লাহর নবী রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে পৌঁছাবে। তো এই দিকটাকে বিবেচনা করে এই সকল ফজিলতের কথা মাথায় রেখে মূলত আমাদের এই ইবাদতগুলো করা উচিত, আর তবেই আমি আপনি ইবাদতের মূল যে স্বাদ এটা ইনশাআল্লাহুল করিম অর্জন করতে পারবো। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম এই আজিমুশান ইবাদত দরুদ শরীফ যেখানেই থাকবো যে অবস্থানেই থাকবো অধিকারে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে এই পর্বে আমরা উম্মুল ফজল লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করব। আমরা গত পর্বে ওনার বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, ওনার মহত্বের দিক নিয়ে, ওনার মুবারক গর্ভে কতজন সন্তান ছিল, এর মধ্যে অন্যতম একজন সন্তান আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের আলোচনা করার সুযোগ হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহুল করিম এই পর্বে আমরা হযরত সাইয়্যিদুনা উম্মুল ফজল লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমরা ওনার এক বীরত্বের, ওনার এক সাহসিকতার কথা আপনাদের সামনে আরজ করব। বদরের যুদ্ধে অর্থাৎ দ্বিতীয় হিজরি রমজান মাসে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন কুরাইশদের মধ্যে যারা মুনাফিক ছিল, যারা ইসলাম ধর্ম আনেননি, যারা ইসলামের বিরোধিতা করত, তাদের অপমানজনক পরাজয়ের খবর মক্কায় পৌঁছে গেল। এ সময় সেখানকার ঘরে ঘরে মাতম পড়ে গেল, সবাই অনেক অবাক, অনেক বিচলিত, সবাই অনেক ব্যথিত। কেন? তাদের এক একজন বদবখত, হ্যাঁ, ব্যক্তিরা যারা ইসলামের চরম শত্রু ছিল তারা ওই যুদ্ধে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। তো বদবখত আবুল আহাবের অবস্থা অনেক বেশি করুণ ছিল, বেদনায় সে নীল হয়ে গিয়েছিল, হাঁটতে গিয়ে পা কাঁপছিল। এই অবস্থায়ও পা ঘষতে ঘষতে যুদ্ধের খবর জানার জন্য সে সহোদর আব্বাস বিন আব্দুল মুত্তালিবের গৃহে পৌঁছালো। আব্বাস মুশরিকদের সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য গিয়েছিল এবং যুদ্ধে পরাজিত হওয়ার পর মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। সে আব্বাস গৃহে পৌঁছে তার গোলাম আবু রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট বসল। যদি আবু রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরন্দাজের কাজ করেছিলেন, ইত্তবসরে একজন বলল, আবু সুফিয়ান বিন হারিস, হুজুরের যিনি চাচাতো ভাই ছিল এবং আবুল আহাবের ভাতুষ্পুত্র, তখনও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বদর থেকে এখনই ফিরে এসেছেন। তার নিকট থেকে যুদ্ধের অবস্থা উনি এইভাবে বর্ণনা করতেছেন যে জানা উচিত। আবুল আহাব তাকে ডাকলো, বলল, ভাতুষ্পুত্র একটু আমার কাছে এসো। তিনি এলে আবুল আহাব জিজ্ঞেস করলো, ভাতিজা বলো তো সেখানে কি ঘটেছিল, মুসলমানদের সাথে তোমাদের কি এমন মানে বিপর্যয় নেমে এসেছিল, তোমরা এত নাস্তানাবুদ কিভাবে হয়েছ, একটু যদি আমার সাথে বর্ণনা করতে। তো পরবর্তী সময়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আল্লাহর কসম, মুসলমানদের সামনে আমরা এত অসহায় ছিলাম, এত অসহায় ছিলাম যেমন মুর্দা গোসলকারীর নিকট থাকে, যেমনি ভাবে মুর্দা কোনো কিছু করতে পারে না, গোসলকারী তার সকল কার্য সম্পাদন করে চলে যায় আর মুর্দা নিশ্চুপ থেকে যায়। তো আমরা এমন ছিলাম মুসলমানদের সামনে, তারা যাকে ইচ্ছা তাকেই তীর দিয়ে ধরাশায়ী করেছে এবং যাকে ইচ্ছা তাকেই গ্রেফতার করেছে। এক আশ্চর্য ধরনের ঘটনা তখন আমি উপলব্ধি করতে পেরেছি। ঘোড়ার উপর কিছু সাওয়াররত অবস্থায় সাদা পোশাকধারী মানুষেরা আমাদেরকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে, কিন্তু তারা কারা আমি জানতাম না। ঘোড়ার উপরে সাদা পোশাকধারী কিছু ব্যক্তি ছিল, তারা আমাদেরকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে, কিন্তু তাদেরকে আমি চিনতে পারিনি। পরবর্তী সময় ওইখানে উপস্থিত আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসেছিলেন আমাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আর এই কথা শোনার পর আবু লাহাব অগ্নিশর্মা হয়ে উঠল এবং আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি আঘাত করতে লাগলো, মুখের উপর প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলো, খুব বেশি ওনাকে ব্যথিত করতে লাগলো। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু লাহাবকে ছাড় দিচ্ছিল কিংবা তার সাথে যুদ্ধে জড়ানোর জন্য ওরকম প্রস্তুতি নিচ্ছিলেন না, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই অত্যাচার সহ্য করলেন। কিন্তু ওইখানে উপস্থিত এক মহিয়সী নারী ছিলেন, এক মহিয়সী নারী ছিলেন যার উত্তম চরিত্রের কথা ইসলামের ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। তো ওই মহিয়সী নারী এই দৃশ্য সহ্য করতে পারলেন না, তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং মোটা এক ধরনের লাঠি নিয়ে এত জোরে আবু লাহাবকে আঘাত করলো যে তার মাথা থেকে ফিনকে দিয়ে রক্ত বইতে লাগলো। অতঃপর কড়া ভাষায় বলতে লাগলেন, ওই মহিয়সী নারী কড়া ভাষায় বলতে লাগলেন, হে আবু লাহাব, তুমি তাকে প্রহার করছো অথচ তার মালিক তার সামনে নেই, এটা কিসের বাহাদুরি? তুমি তার সাথে কেন লেগে পড়েছো? সে তো তোমার সমতুল্য নয়, তুমি তো তার সাথে অনেক বেশি শক্তিশালী বা শক্তির অধিকারী, তো তুমি সমানের সাথে তো লড়ার চেষ্টা কর। এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করলো। ওই সময় আবু লাহাবের মতো ব্যক্তি কানের মধ্যে হাত রেখে ওই স্থান ত্যাগ করতে বাধ্য হলো। তো ওই মহিয়সী নারী কে? ওই মর্যাদাবান এবং বাহাদুর মহিলা যিনি আবু লাহাবের মতো ইসলামের এবং খোদার শত্রুকে চরমভাবে অপমানিত করেছিলেন, তিনি ছিলেন সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং আবু লাহাবের ভাবি হযরত লুবাবাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে উম্মুল ফজল নামে আমরা সবাই চিনি, যিনি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু জান, যার সুনাম চারদিক প্রসিদ্ধ ছিল, যার ইসলামের যে অবদানগুলো রয়েছে, যার ইসলামের অবদানের কথা কেউ ভুলতে পারবে না, মুসলিম উম্মা ভোলার কোনো সুযোগ নেই, মুসলিম উম্মার তার অবদানের কথা ভোলার কোনো সুযোগ নেই। তো আসুন আমরা এই মহান মহিয়সী নারীর ব্যাপারে আরেকটু জানার চেষ্টা করি, ওনার বংশ পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি। হযরত লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণত উম্মুল ফজল কুনিয়াতে মশহুর ছিলেন, তিনি অন্যতম জলিল কদর মহিলা সাহাবিতে পরিগণিত ছিলেন, কুবরা ছিল তার লকব, এই জন্য ঐতিহাসিকরা তার নাম লুবাবাতুল কুবরাও লিখেছেন। তিনি বনু হেলালের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, তার নসব নামা হলো উম্মুল ফজল লুবাবা বিনতে হারিস বিন হাজান বিন বুজাইর বিনুল হারাম বিন রাউবিয়া বিন আবদুল্লাহ বিন হেলাল বিন আমের বিন সাইসা, এই হচ্ছে ওনার বংশ পরিক্রমা। রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতৃব্য অর্থাৎ পিতৃতুল্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে হযরত উম্মুল ফজল লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়ে হয়েছিল। এই সম্পর্কে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি ছিলেন হযরত সাইয়েদুনা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবে এসেছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এরপর পর সমসাময়িক সময়ে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যেই মহিয়সী নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই জন্য তাকে আস-সাবিকুনাল আউয়ালুন বলা হয়ে থাকে, অর্থাৎ উঁচু মর্যাদার অধিকারিণী। স্বামী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যখন ইসলাম গ্রহণ করেন তারপর পর সময়ে হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করেন। মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে এই হিজরত সংঘটিত হয়েছিল। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন আবেগ থাকলে, ইসলামের প্রতি কেমন ভালোবাসা থাকলে নিজের ভূখণ্ড ছেড়ে হিজরত করা যায়, আজকাল আমি আপনি নিজের একটু রুম থেকে অন্য রুমে যেতে চাই না, নিজের বাড়ি থেকে হয়তো অন্য কোথাও যেতে চাই না, ইলমি দিন হাসিল করার জন্য হয়তো কোনো সময় ব্যয় করতে চাই না, অথচ তারা নিজেদের স্বামী, নিজেদের সন্তান, মানে পিতৃভূমি, এই সব কিছু ছেড়ে বাস ইসলামের জন্য নিজেদের জানকে কোরবান করে দিয়েছে। আর যার জন্য আজকে আলহামদুলিল্লাহ আজকে তাদের চর্চা হচ্ছে, আজকে এই মহিষী নারীদের আলোচনা হচ্ছে। তো আমি আপনিও যদি বাস নিয়ত রাখি যে না, আমরাও এমন সৎ কর্ম করে যাব, আমরাও এমন সন্তান রেখে যাব যার কারণে একদিন আমাদের আলোচনা হবে, তবে অবশ্যই সেটা সম্ভব। আর এর জন্য দাওয়াত ইসলামী তো আছে আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল তো আছে আলহামদুলিল্লাহ। তো আসুন না আমরা নিয়ত করি, বাস আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করার জন্যই কেবল বেঁচে থাকবো ইনশাআল্লাহ, যেমনটি সাহাবি এবং সাহাবিয়ারা করেছিলেন। তো উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসেছে, তিনি অত্যন্ত বাহাদুর এবং মর্যাদা সম্পন্ন মহিলা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুবই ভালো জানতেন, তিনি প্রায়ই তার ঘরে, অর্থাৎ উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ নিয়ে যেতেন, তাদেরকে ধন্য করতেন। আল্লাহ নবী রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক সময় দিয়ে তাদেরকে ধন্য করতেন। কখনো কখনো দুপুরের সময় কাইলুল্লার জন্য আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করতেন, আরাম করতেন ওখানে। আর উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহাও কত ভালোবাসতেন, নিজের কুলে বসাতেন, নিজের কুলে রেখে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে রাখতেন। আর উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের এক একটি চুল বেছে দিতেন। আল্লাহু আকবার, কি দৃশ্য ছিল না, কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ইসলামের প্রতি কত খিদমত করার চেষ্টা করেছেন। আর আজকে আমি আপনি কতটুকু আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো মান্য করার চেষ্টা করি, আজকে তো হয়তো আমরা ওই খিদমতের সুযোগ পাচ্ছি না, কিন্তু আমরা তো ওই আদেশগুলো মান্য করার সুযোগ পাচ্ছি, আমরা তো ওই আদেশ মান্য করে আমাদের সন্তানদেরকে, আমাদেরকে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চেয়েছেন সেভাবে তো পরিচালনা করতে পারি, আমাদের সন্তানদেরকে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তো সিক্ত করতে পারি। তো আসুন না আমরা চেষ্টা করি ইনশাআল্লাহুল কারিম, এর বদলতে আমি আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো, আমাদের সন্তানগণ আমাদেরকে ওই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদেরকে সাহায্য করবে, আমাদের সেবা করবে, আমাদের দুঃসময়ে আমাদের সন্তানগুলো দেয়াল হয়ে আমাদের সামনে থাকবে। আর নয়তো মাযাল্লা, আমরা এমন অনেক অনেক ঘটনা শুনি সোশ্যাল মিডিয়ার বদলতে, এই বলে তো ও বলে যে অমুকের সন্তান অমুকের মাকে ঘর থেকে বের করে দিয়েছে, অমুকের সন্তান তার মায়ের খবর নেয় না, অমুক জায়গায় চাকরি করে আসে না, ফোন দেয় না, ইত্যাদি ইত্যাদি। কেন এটা হচ্ছে? কারণ হয়তো একটাই, তাদের দিলে আমরা ইসলামকে প্রবেশ করাতে পারিনি, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রবেশ করাতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা। আর এর জন্য আমরা ওই দুর্দিনগুলো পর্যবেক্ষণ করি, ওই কষ্টগুলো সহ্য করি। তা শুন না, এই সময় থাকতে আমরা ভাবার চেষ্টা করি, সময় থাকতে নিজেদেরকে গোছানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণের মাতাগণ আলহামদুলিল্লাহ চলমান রয়েছে, আর হযরত সাইয়্যিদাতুনা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা চলছে, ওনার সন্তান হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে করেছিলাম। ওনারা কীভাবে মায়েদের ইজ্জত করেছেন, মায়েদের এক একটি হুকুম মান্য করেছেন, মাদেরকে সম্মান প্রদর্শন করেছেন, আল্লাহু আকবার, জান কুরবান তাদের প্রতি। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণের বিভিন্ন আলোচনা এসেছে হাদিসে কারিমায়, আমরা আলহামদুলিল্লাহ অধ্যয়ন করার বদলতে জানতে পেরেছি যে তারা কত প্রায়োরিটি দিতেন ওনাদের মাদেরকে, কোনো একটা কাজ ছোট থেকে ছোট কাজ করার পূর্বেও মাদের থেকে অনুমতি নিতেন। আর মাযাল্লাহ, আমরা তো এখন বিশাল বিশাল কাজ করে ফেলি, হ্যাঁ বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে নেই, অথচ মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ মনে করি না, আমরা ভাবি কি হায় হায় এই বিষয়ে কি মা বুঝবেন, এটা তো আমি বাস বুঝি না, না না, আমাদের অবশ্যই মাদের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত। বুখারি শরীফে এসেছে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী রাসূল এসেছেন, এসে খুব বেশি অনুনয় বিনয় করে বলছেন যে আমি তো জিহাদে অংশগ্রহণ করতে চাই, আমাকে যদি আপনি অনুমতি দিতেন। তখন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার মা কি জীবিত আছে? তখন তিনি আরজ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যাও, তুমি তোমার মায়ের খিদমতেই তোমার সময়কে অতিবাহিত করো। আল্লাহ আকবার, জিহাদ কত গুরুত্বপূর্ণ একটি অংশ ইসলামের, কত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম দিন ইসলামের মধ্যে। আর সেই জিহাদের মতো এত উচ্চ মাপের কাজ সাহাবী করতে চেয়েছেন, অথচ আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি মায়ের সেবার জন্য, মায়ের কাছে থাকার জন্য আদেশ দিয়ে দিলেন। তার মানে আমি আপনি যত বড় চাকরি নকরি করি না কেন, যত বড়ই প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকি না কেন, মা কোন হালতে রয়েছে, মা কি করছেন, মায়ের ব্যাপারে আমাদের খুব বেশি সজাগ দৃষ্টি রাখা উচিত। এই হাদিসে কারিমা যেন আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছে যে মার পারমিশন নেওয়া, মা এটা করছি ফোন দিয়ে জানানো, আচ্ছা ফোনও দিতে পারছি না, অন্তত ভয়েস তো দিয়ে দিতে পারি, এখন তো টেকনোলজিসের জামানা, চাইলে কত কিছু করা পসিবল। হ্যাঁ, একটা ভয়েস দিয়ে রাখি, সকালবেলা কি নাস্তা করলেন কিনা, দুপুরে কি খাবার খেলেন কিনা, রাত্রে কি খাবার খেলেন কিনা, আপনার শরীরের কি অবস্থা, ব্যস্ত তো থাকবোই না, কিন্তু মা তো না, এই মাই তো আমাকে গর্বে ধারণ করেছিলেন, এই মায়ের কাছ থেকে তো আমি সবকিছু শিখেছি, আস্তে আস্তে করে হাঁটা শিখেছি, কথা বলা শিখেছি, হ্যাঁ এত বড় হয়েছে, যখন আমি দুর্বল ছিলাম তখন আমার মা আমাকে সবল করানোর জন্য কতই না প্রচেষ্টা জারি রেখেছে, আর আজ আমি সবল হয়ে গিয়েছি, মার ওই দুর্বল অবস্থার খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ মনে করছি না। প্রিয় ইসলামের, এটা এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না, বাস আমাদেরকে ভাবা উচিত, ভয় করা উচিত আল্লাহ তাআলার হুকুমের প্রতি, কারণ আল্লাহ আজ্জা ওয়াজাল্লা কোরআনুল করিম ফুরকানুল হামিদে অসংখ্যবার মা বাবার হকের ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়েছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আদেশ করেছে, তো এই ব্যাপারে আমাদেরকে ভাবা উচিত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানগণের মাতাগণ, এই অনুষ্ঠানে আমরা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আলোচনা শুনছিলাম, বিশেষ বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করছিলাম, আমি আরজ করার চেষ্টা করছি এক একটি দিক নিয়ে। তো একদা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন যে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র শরীর মুবারকের কোনো অংশ ওনার ঘরে রয়েছে, আর উনি এই স্বপ্ন দেখার পর অনেক বিচলিত হয়ে পড়লেন, জানার জন্য অনেক আগ্রহ প্রকাশ করলেন। পরবর্তী সময় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তার এরকম কিছু স্বপ্নে দেখেছি। এই স্বপ্নের তাবিরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে অতি শীঘ্রই আল্লাহ পাক আমার কলিজার টুকরা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুত্র দান করবেন, আর তুমি তাকে নিজের দুধ পান করাবে। আল্লাহু আকবার। তো পরবর্তী সময়ে আল্লাহু আকবার, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির করেছেন, আর তা সত্য হবে না। তো কিছুদিন পরেই ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের দুধ পান করান এবং তার জামিন হয়ে যান। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খানদান হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত সম্মান করতেন। একদিন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, ওনাকে কোলে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন, হাজির হলেন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতিকে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কোল থেকে নিজের কোলে নিলেন, নিজের কোল মুবারকে নিয়ে অনেক আদর করতে লাগলেন, অনেক সময় দিতে লাগলেন। হঠাৎ শিশু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃতির ডাকে সাড়া দিলেন। পরবর্তী সময়ে হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কোল থেকে সরিয়ে নিলেন। উনি অনেকটা বিচলিত হয়ে গিয়েছিলেন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জামা মুবারক কোলে উনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রস্রাব করেছেন, তো এটা আসলে মানে ওনার কাছে বোধগম্য মনে হয়নি, যার কারণে উনি তৎক্ষণাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মুবারক থেকে নিয়ে আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুলক্রমে একটু ধমক দিয়ে দিলেন শিশু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এটা কীভাবে করা হলো, এটা এটা আমরা তো বরাবর এরকমটা করে থাকি, কোনো বিশেষ ব্যক্তিবর্গের সামনে যদি কেউ বেয়াদবি করে ফেলে, কোনো ভুল কিছু করে ফেলে, তখন আমরা একটু শাসানোর চেষ্টা করি কিংবা বোঝানোর চেষ্টা করি, হয়তো কখনো কখনো এই আওয়াজটা একটু অন্যরকম হয়ে যায়, জান কোরবান, জান কোরবান আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার প্রতি। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন এর প্রমাণ, হ্যাঁ ছোট্ট একটা কাজ, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা জাস্ট একটু ধমক দিলেন, সাথে সাথে আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ইরশাদ করতে লাগলেন, উম্মুল ফজল তুমি হুসাইনকে যে ধমক দিয়েছ তাতে আমার খুব কষ্ট লেগেছে। এরপর তিনি পানি আনিয়ে পবিত্র পোশাকের যেই জায়গায় নাজাসাত ছিল তা পরিষ্কার করিয়ে নিলেন। আল্লাহ আকবার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসার পাত্র ছিলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ভালোবাসতেন তাকে, অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহের ব্যাপারে ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা অনেকে অনবগত, অনেকেই আমরা উদাসীন, এ কেমন মুসলমান আমরা নিজেকে প্রশ্ন করা উচিত। আমরা ধারাবাহিকভাবে আসবো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছেও ওনার মুবারক বৈশিষ্ট্য নিয়েও আমরা আলাদা এপিসোড রাখবো ইনশাআল্লাহ কারিম, ওনার আম্মু জানের মুবারক বৈশিষ্ট্য নিয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা রাখবো, ধারাবাহিকভাবে আমরা আসবো, কেননা আমাদের অনুষ্ঠানেই তো সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানগণের মাতাগণ, তো সাহাবিদের আলোচনা আমরা রাখবো, ওনাদের মাদের মুবারক জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তো শুনছিলাম উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার কথা, কেমন ভালোবাসতেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ওনার মুবারক পোশাকে কিছুটা নাজাসাত লাগার কারণে কতটা বিচলিত হয়ে গিয়েছিলেন, এটা তো ভালোবাসার নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস তার সাহাবি যারা রয়েছেন, তার সাহাবিয়া যারা রয়েছেন তাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করুন। মদিনী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক জীবনী নিয়ে আলোচনা করছি, শেষ করা তো যাবেই না, কিন্তু তারপরও চেষ্টা করছি কিছুটা আলোচনা করার। তো উনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্নুরাইন হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খিলাফতকালে ওনার স্বীয় স্বামী হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে ওফাত গ্রহণ করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জানাজা সম্পন্ন করেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাতজন সন্তান ছিল। আল্লাহু আকবার, এই সাতজন মুসলমান ছিলেন, প্রথম সারির সাহাবি সাহাবিয়া ছিলেন, ছয়জন ছিলেন সাহাবি আর একজন ছিলেন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ইসলামে তার এত অবদান ছিল, উনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রায় কমবেশ 30টি হাদিস বর্ণিত হয়েছে। এসব হাদিসের রাবিদের মধ্যে হযরত আব্দুল্লাহ এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য পুত্র ও হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মতো জলিল কদর সাহাবি অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ করার তো ইচ্ছে হচ্ছেই না, ওনাদের মুবারক জীবনী আলোচনা করতেই মন চাচ্ছে, করতেই মন চাচ্ছে, কিন্তু না চাইতেও তো বিদায় নিতে হবে, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, সব কিছুর একটা ডিউরেশন থাকে, একটা বাউন্ডারি থাকে, আমরাও এর মধ্যেই আছি। তো তারপরেও ইনশাআল্লাহুল কারিম আমরা নেক্সট এপিসোডে আগামী পর্বে আমরা আরও একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আলোচনা নিয়ে আসার চেষ্টা করব, ওনার আম্মু জানের মুবারক জীবনী নিয়েও আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।